جی ان للہ ملائکۃ سیاحین یبلغون السلام عن امتی, আল্লাহ তবারক্কা তাআলা জমিনের বুকে পৃথিবীর বুকে অনেক ফেরেশতা নিয়োগ করে রেখেছেন যাদের ডিউটি হলো আমার উম্মতের সালাম পৌঁছানো, আমার উম্মতের সালাম আমার কবরে পৌঁছে দেওয়া। তাহলে এটা ফেরেশতাদের মাধ্যমে হয়ে থাকে এবং এই কথাও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম প্রেরণ করা বা সালাত পাঠ করা, দুরুদ পাঠ করা, এটা তার কবরের কাছে যেরকম ওই আমেরিকা থেকে পাঠ করা একই, ডাইরেক্ট আল্লাহ রাসূল শুনেন না, ওই ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের ক্ষেত্রে সব একই। যেমন এ সম্পর্কে হাদিস এসে গেছে যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, প্রথমে বলছে লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করো না, ধর্ণা দেওয়ার স্থানে পরিণত করো না। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, এবং তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করো না, মানে কবরে নামাজ পড়া নিষেধ। কাজেই ঘরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে যেন ঘরটাকে কবর বানিয়ে ফেললো, এটা হলো তার মর্ম। এরপর আল্লাহ রাসূল বলছে ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসামা কুনতুম, এবং তোমরা আমার উপরে দুরুদ পাঠ করতে থাকো, সালাত প্রেরণ করো, যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার কাছে পৌঁছানো হয়। বুঝেছেন? তাহলে ওই আয়াত, যে আয়াত পাঠ করা হলো আপনাদের কাছে, যে মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না, মানে ডাইরেক্ট দুনিয়াতে জীবিত ব্যক্তি পরকালে অর্থাৎ বারজখি জীবনের কোন ব্যক্তিকে ডাইরেক্ট শোনাতে পারবে না, এটা কথা ঠিক। আল্লাহ রসুল ও আল্লাহ রসুল কেউ নয়, বরং এটা হলো মাধ্যম দিয়ে হবে, মাধ্যম দিয়ে সবার কাছে যেতে পারে, মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছতে পারে। তাহলে এটা ডাইরেক্ট আল্লাহ রসুলও শোনেন না এবং ডাইরেক্ট আল্লাহ রসুল আমাদেরকে উত্তরও দেন না, বরং আল্লাহ রসুলের কাছে পৌঁছানো হয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি উত্তর দেন। তাহলে এক্ষেত্রে কোরআন এবং এই হাদিসের ভিতরে কোনো বিরোধিতা নেই, উভয়টাই এক ধরনের একই মর্মের। আমাদের বুঝের গরমিলের কারণে অনেক সময় আমরা ভুল বুঝে থাকি।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে গিয়ে বুখারি শরীফের অনুবাদক মাওলানা আজিজুল হক সাহেব নিম্নের দোয়াটি করেছিলেন, খোদার দরবারে সমস্ত গুনাহ হইতে তৌবা করত সাফাতের জন্য আপনার দ্বারে উপস্থিত হইয়াছি, আশা করি আপনি আশ্রয় দান করিবেন। বুখারি পঞ্চম খণ্ড 330 পৃষ্ঠা। এখন প্রশ্ন হল, এই দোয়াটি উপরোক্ত কোরআন শরীফের আয়াত দ্বয়ের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বা বিরোধপূর্ণ? এটা কি শিরকের পর্যায়ে পড়ে?
এটা নিঃসন্দেহে এই কথাটা কোরআন শরীফের আয়াতের সাথে সংঘর্ষ হয়েছে এবং এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত। এই যে কথাটা পড়া হলো, এই কথাটা যে বলা হলো, এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের দেশে তাওহীদের এলেম থেকে সাধারণভাবে সমস্ত আলেমই ইয়তিম মাহরুম, এ সম্পর্কে আপনাদের কাছে ইতিপূর্বে বলেছি কিনা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই যে তাওহীদ বাণী, এটাই এত গভীর অর্থবোধক এবং ব্যাপক অর্থবোধক যার জন্য আল্লাহ তাআলা 12 বছর সময় দিয়েছেন এটাকে বোঝার জন্য। কিন্তু আমাদের দেশে এইটা কি বাদ রাখা হয়েছে, ওটার দরকার নাই। ওই যে অবস্থায় আমরা বাহ্যিক দেখে থাকি সংক্ষিপ্ত লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় বাস্তব সংক্ষিপ্ত করে রেখে দিয়েছে, জিকির টেনে খতম করে দিই। যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিস্তারিত মর্ম আমাদের জানা থাকতো, তো ইনার মতো একজন শেখুল হাদিস বলা হয়, এই শিরকে আকবরের মতো কথাটা বেরিয়ে যেত না। শিরকে আকবর এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলের কাছে কোনো কিছু দোয়া করা, আপনার দরবারে এসেছি, আপনি কি আপনি আল্লাহ রসুলকে খেতাব করে বলা হচ্ছে, আল্লাহ রসুলকে সম্বোধন করে বলা হচ্ছে, অথচ আল্লাহ তো বড় কথাটা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان. رسول صلى الله عليه وسلم যখন জীবদ্দশায় ছিলেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দোয়া করা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন এবং ডাইরেক্ট বলেছেন যদি তোমার কাছে আমার কোনো বান্দা এসে জিজ্ঞেস করে আমার সম্পর্কে তাহলে আমি তাদের নিকটে রয়েছি, যখনই তারা আমাকে দোয়া করবে তখনই আমি তাদের দোয়া শ্রবণ করতে প্রস্তুত রয়েছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে এসেছে আল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অর্থাৎ দোয়া থেকে যারা বিমুখ হয়ে যাবে তারা অপমানজনকভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তা আল্লাহ তো বড় কথার কাছে যে কোনো ধরনের দোয়া করতে হবে, এমনকি রাসুলের সাফাতও ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে করলে রসুল আপনার দরবারে এসেছি আপনি আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, এই কথা যদি বলেন তো দোয়া হয়ে গেল, রসুলের কাছে আপনার প্রার্থনা করা হয়ে গেল যে এই আয়াতের আওতায় আপনি পড়ে যাবেন। আল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি আমার ইবাদত থেকে বিমুখ হয় তারা কিয়ামতের দিন অচিরেই অপমানজনক ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে প্রবেশ করবে। তো এই আয়াতের আওতায় পড়ে যাবে যদি আল্লাহ ব্যতীত যে কোনো ব্যক্তি হোক, নবী হোক ওলি হোক, তার কাছে যদি ডাইরেক্ট দোয়া করে তাহলে এই আয়াতের আওতায়। এটা শিরকে আকবর এবং এই আয়াতের সাথে কোনো মিল নেই, বরং সংঘর্ষ। এই সমস্ত কথা বলা থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুন, আল্লাহুম্মা আমিন।
এবারে প্রশ্ন, কোরআন শরীফ হেফজ করা কতটুকু জরুরি এবং এর ফজিলত কি, বিস্তারিত আলোচনা জানতে চায়।
কোরআন শরীফ সম্পর্কে হেফজের বিরাট গুরুত্ব রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবি এটা হেফজ করেছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এই কোরআন শরীফ হেফজ করা এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মকে সংরক্ষণ করা একটা বিরাট উপায়, সাফল্যজনক পন্থা একটা, কাজেই এর ফজিলত অপরিসীম। কোরআন শরীফের আপনারা সাধারণ যে ফজিলতের কথা পড়েছেন সেই ফজিলতটা আরো বেশি পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন হেফজ করে ফেলেছে। আল্লাহ রাসূল কি বলেছেন, মান কারা হারফান মিনাল কোরআন ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষরও পড়ে তার জন্য এক নেকি, এবং প্রতিটা নেকিকে দশ থেকে সাতশো গুণ বৃদ্ধি করা হয়। তাহলে যে যত কোরআন পাঠ করে তার ফজিলত তত আরো বেশি, তার ফজিলত আরো বেশি। কাজে যারা কোরআন হেফজ করেছে তাদের পড়াও বেশি হয়, যারা কোরআন হেফজ করেছে তাদের পড়াও বেশি হয়। এই ক্ষেত্রে তাহলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে কোরআন হেফজ করা ফজিলত রয়েছে, এ একদিক দিয়ে নেকির অর্জন করছে অপরিসীম নেকি, আর আরেক দিক দিয়ে যে ইসলাম ধর্মকে সংরক্ষণ করার যে একটা বিরাট ব্যবস্থা এই কোরআন, সেটাও সে তার মাধ্যমে এটা পালন হচ্ছে, এই ব্যবস্থা সে নিজে গ্রহণ করেছে, এরকম বোঝা যায়।
ফরজ নামাজ ব্যতীত সহি হাদিসের ভিত্তিতে সুন্নত এবং নফল নামাজের বিস্তারিত আলোচনা জানতে চাই।
ফরজ নামাজ এগুলো হল বেশি ফজিলতপূর্ণ। বুখারি শরীফের এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য ফরজ নামাজের বা ফরজ ইবাদতের মাধ্যমে যতটুকু অর্জন করা যায় আর কোন ইবাদতের মাধ্যমে অর্জন করা যায় না। সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায় ফরজ ইবাদতের মাধ্যমে। কাজে আমাদেরকে ফরজটা আগে ঠিক রাখতে হবে, এরপরে হলো নফল নামাজ এবং সুন্নত নামাজ। নফল এবং সুন্নত নামাজ বিভিন্ন ধরনের রয়েছে এবং এর অতিরিক্ত ফজিলতও এসেছে। এটা জেনে রাখবেন যে যারা ফরজ ইবাদতগুলি ঠিক রাখে তাদেরই জন্য কিন্তু নফল ইবাদত কাজে লাগবে। যদি ফরজ আপনি বাদ দিয়ে শুধু নফল নিয়ে টানাটানি করেন এবং সুন্নত নিয়ে টানাটানি করেন তাহলে কোনো উপকার হবে না। ফরজ নামাজ যারা বা ফরজ ইবাদত যারা ঠিক রেখেছে তাদের জন্য নফল ইবাদত কাজে লাগবে। এবং এই নফল নামাজ বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেমন নামাজের সাথে জড়িত রয়েছে বারো রাকাত নামাজ, দিনে রাতে চার পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যে জড়িত সুন্নাতে মুআক্কাদা আমরা নাম রেখে থাকি, এগুলো হলো সুন্নাতে রাতেবা, মানে ফরজ নামাজের সাথে জড়িত সুন্নত নামাজ, এগুলো এক ধরনের নফল নামাজ। তারপরে আপনার রাত্রিকালে যে কিয়ামুল লাইল আমরা বা তাহাজ্জুদ পড়ে থাকি, এই হলো এক ধরনের নফল নামাজ, এটাও বিরাট ফজিলতপূর্ণ। এরপরে দিনের বেলা যে ইশরাক বা দোহা বা আওয়াবিন পড়ে থাকি এটারও বিরাট ফজিলত রয়েছে, এগুলো হলো ফজিলতপূর্ণ নামাজ। এরপরে তাহিয়াতুল মসজিদ নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে। এরপরে তাহিয়াতুল উযু নামে দুরকাত করে যে নামাজ আছে, তারপরে আপনার আরও সালাতুল ইস্তেখারা আছে, সালাতুল হাজাত আছে, এগুলো সব হলো নফল নামাজ। এগুলো সবই প্রত্যেকটা নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি। সালাত শব্দের অর্থ হলো আল্লাহ তবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক জোড়া। সালাত শব্দের অর্থ হলো সম্পর্ক, এই নামাজের ভিতর দিয়ে আল্লাহ তবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক হয়। এবং আল্লাহ তবারক ওয়া তাআলা এই পদ্ধতি আমাদেরকে শিখিয়েও দিয়েছেন, ওয়াস্তাইনু বিসসবর ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সবরের মাধ্যমে এবং এই সালাতের মাধ্যমে। আল্লাহ রসুল যখনই কোনো বিপদে পড়তেন তখনই কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে এই বিপদ মুক্তি কামনা করতেন। যেমন বদরের যুদ্ধের ঘটনা, তারপরে খন্দকের যুদ্ধের ঘটনা, তো এইগুলো বিভিন্ন ধরনের নফল নামাজ রয়েছে, কিছু নির্দিষ্ট, কিছু কারণ বিজড়িত, আর কিছু হলো আপনার সাময়িক। আপনি যে কোনো সময় বিপদে পড়েছেন নামাজে দাঁড়িয়ে গেলেন, যে কোনো সময় আপনি বিপদে পড়েছেন দোয়া করার জন্য, এই যে আল্লাহ তাআলা পন্থা দিয়েছেন ইস্তাইনু বিসসবর ওয়াসসালাহ, এই অনুযায়ী যখন তখন আপনি নফল নামাজ পড়তে পারেন দুরাকাত করে। তো এগুলো প্রত্যেকটা নামাজেরই আল্লাহ তাআলা কতটা নিকটে ফজিলত রয়েছে। তারপরে হাদিসের ভিতরে রয়েছে ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, একটা বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে হয়ে যায় সিজদার অবস্থায়। তা আপনার এই প্রতি নফল নামাজের ভিতরে সিজদা আসে, এখানে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার বিরাট একটা সুযোগ পাচ্ছেন। কাজে নফল নামাজ আপনি যতদূর সম্ভব আদায় করার চেষ্টা করবেন, সেগুলো ঠিক রাখার চেষ্টা করবেন।
এবারে প্রশ্ন, এলমে শরীয়ত এবং এলমে মারফাতের মধ্যে ব্যবধান কতটুকু?
আসলে আমাদের দিন এটার নামই হলো শরীয়ত, দিন বা শরীয়ত একই অর্থে। শরীয়ত শব্দের অর্থ অবশ্য এটাও এসেছে মানে পথ বা পন্থা। আল্লাহ তাআলা জাআলনাকা আলা শরীআতি মিনাল আমর, হে রাসূল আমি আপনাকে একটা নির্দিষ্ট পথের উপরে রেখেছি, নির্দিষ্ট পথের উপরে আপনাকে আমি পরিচালিত করেছি। তো কোরআন শরীফের দিনকে শরীয়ত বলা হয়েছে, আমি শরীয়ত অর্থাৎ নির্ধারণ করে দিয়েছি। এমনি দিনের ভিতরে যে সমস্ত নিয়ম কানুন এগুলোকে শরীয়ত বলা হয়েছে, দিনের ভিতরে যে সমস্ত নিয়ম কানুন এগুলোকে শরীয়ত বলা হয়েছে। তাহলে আল্লাহ রসুল সাল্লামের যুগে শরীয়ত বলতে দিনের বিভিন্ন নিয়ম কানুন বাহ্যিক কোরআন এবং হাদিসের ভিতরে যে সমস্ত নিয়ম কানুন এসেছে, যে সমস্ত বাধা নিষেধ এসেছে, সেগুলোকেই দিন বলা হয় এবং সেগুলোকেই শরীয়ত বলা হয়। এছাড়া তৃতীয় কোনো শব্দ আল্লাহ রসুলের যুগে বা সাহাবীদের যুগে ব্যবহার করা হতো না, যেমন মারেফত নামে, মারেফত নামে এরকম কোন পরিভাষা হাদিসের ভিতরে পাওয়া যায় না। হাদিস কোরআনে মারেফতের কোন পরিভাষা পাওয়া যায় না, বরং মারেফত শব্দের যে আবিধানিক অর্থ এদিক যদি আমরা লক্ষ্য করি তবুও এটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ ব্যাপার। মারেফত বলা হয় আংশিক কিছু জানাকে, মারেফত শব্দের অর্থ হল আংশিক জানাকে। এলেম মানেও কিন্তু জানা, আর ওরফ মানে মারেফা মানেও জানা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোন সময় আরেফ ব্যবহার হয় না, আলিম বা আলেম, আলেমুল গায়েব এগুলো ব্যবহার হয়। যদি কেউ আরেফ ব্যবহার করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, গুনাও হতে পারে, কারণ মারেফা শব্দের অর্থ হল আংশিক জানা, কিছু জানাকে বলা হয় আং। আবার কত উল্টা কারবার যে এরাই দাবি করে এরাই নাকি বেশি শিখছে, মারেফত শব্দের অর্থই কিন্তু হল কিছু জানা, যে কোনো একটা আংশিক দিক জানার নাম হলো মারেফত। অবশ্য আমরা যদি বাস্তবের দিকে খেয়াল করি তাহলে মিলও আছে, ওই তারা জিকিরটাই শুধু জানে, জিকিরের বিভিন্ন পদ্ধতি, জিকিরের বিভিন্ন কায়দা কৌশল, ওই জিকিরটাই শুধু তারা দেখি জানে, এছাড়া শরীয়ত সম্পর্কে অজ্ঞ, অধিকাংশ তারা শরীয়ত সম্পর্কে অজ্ঞ। এদিক দিয়ে ঠিক আছে, এই মারেফতের যে সমস্ত দাবি করা হয় যে এরা বাতেন পরিশুদ্ধ করে, মানে যেই দাবি করা হয় যে মারেফতের মাধ্যমে বাতেন পরিশুদ্ধ হয়, মানে গোপন অন্তর অন্তর খাঁটি করা, অন্তর খাঁটি করা বা অন্তর পরিষ্কার করা, আল্লাহর ইখলাস তৈরি করা, এগুলো তারা দাবি করে থাকে। তো শরীয়তের কোনো কাজের ভিতরেই যদি এই খাঁটিত্ব ইখলাস যদি না থাকে তো ওটা তো দিনই না, ওটা তো শরীয়তই না। এটা আপনি আলাদা চিন্তা করার কোনো কোথায় আপনি ব্যবস্থা পাচ্ছেন, আলাদা চিন্তা করার কোনো কায়দাই নাই। এখলাস যদি কোনো দিনের কোনো নির্দিষ্ট কাজের ভিতরে এখলাস ছাড়া পড়ে, খাঁটি ছাড়া পড়ে, তাহলে তো ওটা দিনই থাকে না, ওটা হয় বেদাত হবে, ওটা হয় শিরিক হবে। তাহলে দিনটাকে এইভাবে এইভাবে বিভক্ত করা, একটা হলো শিরিকি দিক আর একটা হলো তাওহীদি দিক, এটা তো দিন হতে পারে না, শিরিক তো সবই বেদিন, তাহলে এই দাবি করা মোটেও ঠিক না। দিন তো তখনই বলা হবে ধর্মীয় যে কোনো কাজ যখন খাঁটিভাবে আপনি পালন করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তখন ওটাকে দিন বলা হবে, তখন ওটাকে শরীয়ত বলা হবে। অন্য কোনো উদ্দেশ্যে যদি খাঁটিত্ব তার ভিতরে না থাকে ওটা তো দিনই না, ওটা শরীয়তই না, ওটা শেরেক হয়ে গেল। তাহলে দুই করে বোঝার কোনো কায়দাই নাই, দুই করে বোঝার কোনো ব্যবস্থাই নেই ইসলামের ভিতরে, এক হতে হবে। দিন বা ধর্ম আপনি যেটা ধর্মীয় কাজ, এই যে এক ধরনের হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খাঁটি এখলাস ভিত্তিক রাসূলের তরিকা অনুযায়ী, এটাই কেবলমাত্র দিন। এগুলো যদি ছাড়া পড়ে তো ওটা দিনই নয়, ওটা বেদিন, ওটা শিরিক, ওটা বেদাত। হয় তাওহীদ থাকবে, তাওহীদ ও সুন্নাত, আর না হয় এর বিপরীত শিরক ও বিদাত থাকবে। তাহলে শিরক যদি এখান থেকে উদ্দেশ্য নেন যে আমরা খাঁটি করি, অন্তর খাঁটি করি, তাহলে এই যে বাদ বাকি লোকগুলো সব অখাঁটি, এগুলো সব কাফের, হয় খাঁটি হবে না হয় ভেজাল হবে, ভেজাল হলে শিরক বেদাত। এর উপরে এই দাবি করার পরে যা দেখা যায় তারা চর্চা করে সবই বেদাত পড়ে। এই খাঁটির নামে মানে পরিশুদ্ধির নামে যা চর্চা করে থাকে অধিকাংশ শরীয়তের দৃষ্টিতে এগুলো বেদাত, সবই নতুন, যা কায়দা কৌশল তৈরি করেছে, নিয়ম কানুন তৈরি করেছে, সবই এগুলো দেখা যায় যে আল্লাহ রসুলের কায়দা কানুনের সাথে কোনো মিল নেই। তাহলে পরিষ্কার বোঝা গেল যারা আমরা মারফতের দাবিদার, প্রথম নম্বরে তো তাদের কোনো পূর্বের ভিত্তি নেই, পরবর্তীতে এগুলো হলো বিভিন্ন ধরনের কুফুরি ষড়যন্ত্রে এগুলো এসেছে, এরপরে দেখেন তারপরে তরিকত, এগুলোরই হলো শাখা প্রশাখা, তরিকতের ভিতরে এসে যায় নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, তারপরে মুজাদ্দিদিয়া, এই তারপরে এইগুলোর ভিতরে আরো বিভিন্ন ধরনের শাখা প্রশাখা, যেগুলো আমরা জানতে পারি 198,000 পীরের মাধ্যমে। মানে এই তরিকতের কথা বলতে যে, মারাফতের কথা বলতে যে, এখন মুসলমানের 198,000 বা 2,50,000 হয়েছে। যদি খাঁটি পথে থাকতো তাহলে এত বিভিন্নতা দেখা যেত? এইগুলো আবিষ্কার হওয়ার পরই এরকম মুসলমানদের ভিতরে আরো বিভেদ বেশি বেড়ে গেছে, এবং দলের এখন আরো সংখ্যায় গণনা করে মুশকিল হয়ে গেছে। তো ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে দ্বিতীয় কিছু নেই, দ্বীন হবে, শরীয়ত হবে, আর না হয় এটা কুফুরি বা শিরক হবে। খাঁটি আর অখাঁটি ইসলামের ভিতরে কিছু নেই, যেটা অখাঁটি ওটা ইসলামের বাইরে চলে গেল, আর খাঁটি যেটা ওটা ইসলাম। তো এই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি দিনের ভিতরে বা শরীয়তের ভিতরে কোনো দ্বিতীয় প্রকার নাই, সব দিন কোরআন এবং হাদিসের ভিতরে যা এসেছে সবই এগুলো দিন, সবই এগুলো হলো শরীয়ত। এর বাইরে কিছু কোরআন হাদিসের বাইরে যা এসেছে ওগুলোকে আমরা মারফতের নামে চালানো, এটা কোরআন হাদিসের বাইরে চলা, ওটা আলাদা ধর্ম বলতে পারি আমরা। কোরআন হাদিসের বাইরে কিছু এসেছে বা কোরআন হাদিসের বাইরে থেকেও কিছু প্রাপ্ত হয় এরকম দাবি করলে সেটা হবে কোরআন হাদিসের ধর্ম নয়, সেটা হলো অন্য একটা ধর্মই। মুসলমানের ধর্ম হলো কোরআন এবং হাদিস, এর ভিতরে যা এসেছে এটাই শুধু মানতে হবে তাদেরকে, এবং যা আসেনি এটা মানতে হবে না, এটা দিন নয়। কাজে যারা বাতেনি ভাবে অনেক কিছু এসেছে 60,000 বা কত হাজার, এগুলো হলো কুফুরি কথা, এগুলো হলো কুফুরি এবং শিরকি কথা। এগুলোতে যারা বিশ্বাস করে তারাও এই কাফের মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা। এরপর বলেন,
এবারে প্রশ্ন, বাংলাদেশে প্রচলিত এলমে মারেফতের চর্চা কোরআন এবং সহি হাদিসের আলোকে কতটুকু যুক্তিযুক্ত, বিস্তারিত জানতে চাই।
এর উত্তর তো হয়ে গেল, সব এসে পড়েছে, কোন একটা বলে।
পরের প্রশ্ন, এলমে মারেফতি তরিকা কোরআন ও হাদিসের আলোকে গ্রহণ করার কোন প্রকার বাধ্যবাধকতা আছে কিনা।
এটা তো হয়েই গেল, এলেম মারেফত বলতে ইসলামের ভিতরে কোনো এলেম নেই, সব হলো প্রকাশ্য কোরআন এবং হাদিসের ভিতরে যা এসেছে এগুলো প্রত্যেকটা মুসলমান জানতে বাধ্য, প্রত্যেকটা মুসলমানকেই জানতে হবে কোরআন এবং হাদিসের ভিতরে যা কিছু এসেছে। কোরআন হাদিসের বাইরে যা কিছু এসেছে এগুলো দিন নয়, এগুলো জানতে যাওয়াও একজন মুসলমানের কাজ নয়।
এবারে প্রশ্ন, কাবলাল জুমা ও বাদাল জুমার নামাজ পড়া জায়েজ কিনা।
কাবলাল জুমা এবং বাদাল জুমা নামাজ আছে, কিন্তু আমরা এই যে কাবলার জুমা নির্দিষ্ট চার রাকাত বা নির্দিষ্ট করে থাকি রাকাত, এরকম নির্দিষ্ট আল্লাহ রসুল সাল্লাম থেকে এসে আসেনি, বরং নির্দিষ্ট করার দিক থেকে এটা বেদাত বলে গণ্য হবে। কাবলার জুমা সম্পর্কে যেটা এসেছে আল্লাহ রসুল সাল্লাম ওয়াসাল্লা মা কুতিব লাহু, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জুমার খুতবা আরম্ভ হওয়ার পূর্বে আল্লাহ তবারক ওয়া তাআলা তার যতটুক ভাগ্যে নামাজ লিখেছেন সে ততটুক নামাজ আদায় করলো বা তত রাকাত নামাজ আদায় করলো। এই কথা হাদিসের ভিতরে এসে আল্লাহ রসুল নির্দিষ্ট করেননি। কাবলার জুমা দেখে নামাজ নফল নামাজ আছে, তবে এটা নির্দিষ্ট নাই, যার যতটুক তৌফিকে কুলায় যে যতটুক যে কয় রাকাত পড়ার সুযোগ পায়, দু রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত সুযোগ যতক্ষণ পর্যন্ত পান ইমাম সাহেব খুতবায় উঠার পূর্ব পর্যন্ত, এবং বাদ আল জুমা হাদিসের ভিতরে এসেছে দুই রাকাত কিংবা চার রাকাত, বাদ আল জুমা দু রাকাত কিংবা চার রাকাত, এই হল মানে বাদ আল জুমা বা সুন্নতে রাতে বা জুমার জন্য। এরপরে হাদিসের এই দুটো হাদিসকে কেউ পৃথক করে বলেছেন যে যদি বাড়িতে পড়ে তাহলে চার রাকাত, মসজিদে পড়ে তাহলে দু রাকাত, কিংবা মসজিদে পড়লে চার রাকাত বাড়িতে পড়লে দু রাকাত, এরকম পার্থক্য এসেছে। যাই হোক, বাদ আল জুমা চার রাকাত এবং কাবল আল জুমা কোনো নির্দিষ্ট নামাজ নেই, নির্দিষ্ট বলতে শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ দু রাকাত আছে। এটা হলো অন্যান্য নামাজেরকে অন্যান্য সময়েও এটা পাওয়া যায়। তো তাহিয়াতুল মসজিদ এটা কাবলাল জুমা ঠিক আমরা বলতে পারছি না, যেহেতু এটা সর্বাবস্থায় মসজিদে ঢুকলে মসজিদে বসতে চাইলে এই নামাজ আমাদেরকে পড়তে হয়। তাহলে কাবলাল জুমা আমরা যেটা বলবো সেটা নির্দিষ্ট কোনো নামাজ নাই।
আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই।
এই হাদিসটা হলো জাল, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি দুনিয়াই সৃষ্টি করতাম না। এটা একটা জাল হাদিস শিয়াদের বানানো। এই হাদিসে আমরা চরম বিশ্বাসী এবং বড় আলেমরা এই হাদিস ছাড়া বড়ই হতে পারেন, বড় বড় যারা আলেম বড় বড় বক্তা তারা এই হাদিস যেন না বললে ওই সিরাত মাহফিল গরম হয় না, অথচ হাদিসটাই হলো জাল, এর কোনো ভিত্তি নেই, এর কোনো সনদই নেই। এই যে কে বলল কোথা থেকে আসলো জানতেও যাই না আমরা। এই হাদিসটা হলো সম্পূর্ণ বানাওয়াত, আল্লাহ রসুল এই হাদিস থেকে সম্পূর্ণ পবিত্র, এটা হাদিস বলাই পাপ। বরং আল্লাহ রসুল এই কথা বলেছেন, মান হাদ্দাসা হাদিসান ওয়া ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন বা কাযিবিন আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো হাদিস বর্ণনা করে এবং সেটা জানে যে এটা মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস জানার পরও যদি ওটা বর্ণনা করে তো এও একজন মিথ্যাবাদী, এও একজন মিথ্যাবাদী আল্লাহ রসুল বলে দিয়েছেন। কাজে এই হাদিস আমাদের সম্পূর্ণ দূরে রাখতে হবে, এটা মুখে আনা মোটেও ঠিক হবে না। ইনশাআল্লাহ জাল হাদিসের যখন কিতাব প্রথম আমরা বের করার চিন্তা ভাবনা করতেছি বাংলাদেশে, আমরা পেয়ে যাবেন এই হাদিসগুলো কে বানিয়েছে কত তারিখে এর মৃত্যু জন্ম এগুলো সব।
মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরিধান করিবার পর দাফন করিবার জন্য খাটের মধ্যে লওয়ার পর ছোট কদমে 40টি কদম হাঁটার কোনো নিয়ম আছে কিনা জানতে চাই।
এটা সম্ভবত মানুষদের আবিষ্কার করা, 40 কদমে খাট নিয়ে ঘোরা বা 40 কদম ছোট কদমে চলা, এটা হাদিস বিরোধী। বরং হাদিসের ভিতরে এসেছে তাড়াতাড়ি নিয়ে যাওয়া, তাড়াতাড়ি ওকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা, সেই হাদিসের কথা। যদি তাড়াতাড়ি নিয়ে যেতে হয় তাহলে তো ছোট কদমের কথাই আসে না, তাড়াতাড়ি যদি নিয়ে যায় তাহলে বড় কদমই লাগে, বুঝেছেন? তাড়াতাড়ি আল্লাহ রসুল যদি নির্দেশ দিয়ে থাকেন, এরপরে হাদিসের ভিতরে এটাও তার কারণ আল্লাহ রসুল উল্লেখ করেছেন যে এই জন্য তাড়াতাড়ি ওকে কবরস্থানে নিয়ে দাফন করতে হবে, কারণ যদি জান্নাতি হয়ে থাকে তো জান্নাতের সে আবহাওয়া ভোগ করা শুরু করবে, আর যদি জাহান্নামী হয়ে থাকে তাড়াতাড়ি তার থেকে মুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি তার থেকে মুক্ত হয়ে যাও। এই জন্য আল্লাহ রসুল জানাজাকে তাড়াতাড়ি নিয়ে যেয়ে দাফন করতে বলেছেন। কাজে এই হাদিস সেই হাদিসের পরিপন্থী হয় এটা বেদাতি হবে।
একটা লম্বা প্রশ্ন, একজন মহিলার স্বামী বিদেশে থাকে, তার স্বামী বিদেশ থাকা অবস্থায় তার স্বামী সংসার দেখাশোনা করা এবং বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করা, স্বামী সংসার সুষ্ঠুভাবে গড়ে তোলা তার দায়িত্ব, কিন্তু দেখা যায় একজন মহিলা তার স্বামীর অজান্তে অন্য লোকের কাছে চিঠিপত্র লেনদেন করে এবং স্বামী সংসার ভাঙার চেষ্টা করে, স্বামীর বিভিন্ন বদনাম গায় এবং গালাগালি করে। এই মহিলার চিঠিপত্রের মাধ্যমে প্রমাণ পাওয়া গিয়েছে। এখন এই মহিলাকে কোরআন ও হাদিস মোতাবেক কি করা যায় এবং এই স্ত্রীর সাথে সংসার করা যায় কিনা বিস্তারিত কোরআন হাদিসের আলোকে জানতে চাই।
স্ত্রী এবং পুরুষের ভিতরে যে সম্পর্ক সেটা গভীর সম্পর্ক, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেটা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, এবং এই সম্পর্ক যাতে গভীর ভাবে থাকে এবং স্থায়ী থাকে এর জন্য ব্যবস্থাও রাখা হয়েছে। তার ভিতরে একটা ব্যবস্থা হলো এই, আল্লাহ রাসূলুল্লাহ মহিলাদের ব্যাপারে বিশেষভাবে বলেছেন যে সতী সাধ্বী মহিলাদের পরিচয় হলো এটা যে তারা যখন স্বামী বাইরে থাকবে তারা নিজের নফসের ব্যাপারে এবং স্বামীর যে সমস্ত মাল মাত্রা ধনসম্পদ রয়েছে সেগুলোর ব্যাপারে মহাফেজা বা সংরক্ষণকারিণী হিসেবে থাকবে। এটা হলো সতী সাধ্বী মহিলাদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রসুল এই কথাও বলেছেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এরপরে হাদিস শেষে ওয়াল মারআতু রাইন ফি বাইতি যাওজিহা। আল্লাহ রসুল এই কথাও বলছেন যে মহিলাও একজন শাসক, তবে তার শাসনের ক্ষেত্র হলো তার স্বামীর বাড়ি, ছেলে সন্তানদেরকে শাসন করবে এবং স্বামীর বিভিন্ন জিনিসপত্র সে হেফাজত করবে, এটাই হলো তার মানে দায়িত্ব, প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব যদি ক্ষুণ্ণ করে একজন মহিলা, এবং এটাই হলো ইসলামের পক্ষ থেকে তার জন্য দেওয়া বৈশিষ্ট্য, যদি এই বৈশিষ্ট্য থেকে খালি হয়ে যায় এক্ষেত্রে আপনি সেই মহিলাকে পৃথক করতে পারেন, তবে এর পূর্বে শর্ত রয়েছে তাকে আপনি নসিহত করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। হাদিসের কোরআনের ভিতরে এসেছে ওয়াইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়াজআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা। মহিলাদের থেকে যদি তোমরা কোনো ধরনের অসাদ আচরণ দেখো, অসৎ কিছু ব্যবহার পরিলক্ষিত হয়, তাহলে তোমরা ধৈর্য ধারণ করে তাদেরকে বুঝাতে থাকো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালোভাবে তাদের সঙ্গে সম্পর্ক রেখে বুঝাতে থাকো। হতে পারে আশা আন্তক রহস্যান, আজকে যেটা খারাপ মনে করতেছে পরবর্তীতে ভালো হয়ে যেতে পারে চরিত্র, তাহলে পূর্ব শর্ত হলো পৃথক করার, তাকে বুঝাতে হবে। যদি বুঝ না মানে, সে আপনার উপদেশ গ্রহণ না করে, বরং সে নিজের খেয়াল মতোই নিজের এই অসাধ আচরণে সে স্থায়ী থাকে, অটল থাকে, তাহলে এই ক্ষেত্রে তো তালাকের ব্যবস্থা এসেছে, আপনি তালাক দিয়ে দেবেন। এটাই হলো ইসলামের শেষ ব্যবস্থা, শেষ ব্যবস্থা। কাজে এই ধরনের স্ত্রী যদি খেয়ানতকারী হয়ে থাকে তাহলে আপনি তাকে পৃথক করে দেন, এটাই হলো আপনার জন্য ইসলাম সুন্দর ব্যবস্থা দিয়েছে। এরপরে আপনি যদি ধৈর্য সহ্য করে চলতে পারেন, সেটা হলো ভিন্ন কথা।
একজন স্ত্রী লোক বিশেষ কারণবশত তার স্বামীকে তালাক দিতে পারবে কিনা এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই।
বিশেষ কারণবশত, বিশেষভাবে হায়াত জৌজিয়া মানে দাম্পত্য জীবন যাতে সুখী হয়, নারী হোক বা পুরুষই হোক, যাতে দাম্পত্য জীবনে সুখী হয়, শান্তি লাভ করে, এই জন্য কিন্তু একটা ব্যবস্থা এই তালাক এবং খোলা, তালাক এবং খোলা। এটা শান্তিপূর্ণ হয় তার মানে কি বিবাহ হয়েছে মনোমালিন্য, সবসময় মনে হয় এটা কি শান্তি নাকি? হতে পারে অন্য জায়গায় মনে মনে মিলতে পারে, মনে মনে মিলতে পারে অন্য জায়গায় বিবাহ হলে। এটা অনেক সময় উভয় পক্ষ থেকে হয়ে থাকে, স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, এরকম অনেক সময় ঘটে। কিংবা এরকমও ঘটে স্ত্রী স্বামীকে পছন্দ করে না, এরকমও হতে পারে স্বামী স্ত্রীকে পছন্দ করে না। এই তিন ধরনের মনোমালিন্য হতে পারে, তিন ধরনের মনোমালিন্য ক্ষেত্রে দুই ধরনের ক্ষেত্রে স্বামীর ব্যবস্থা হলো তালাক, উভয় পক্ষে থেকে মনোমালিন্য, স্ত্রী পছন্দ করে না স্বামী, স্বামীকে পছন্দ করে না স্ত্রী। এই ক্ষেত্রে স্ত্রী কিংবা স্বামী যেই হোক আগে প্রস্তাব দিবে, স্বামী যদি তাকে পৃথক করতে চায় তার নাম হবে তালাক, তার নাম হবে তালাক। এবং তার নিয়ম আছে, তালাক দিলে পরে তার যে সমস্ত হক আছে এগুলো বুঝিয়ে দিতে হবে, মোহর টহর। আর যদি স্ত্রীর পক্ষ থেকে পৃথকের প্রস্তাব আসে এটার নাম হবে খোলা। কিংবা এরকম হতে পারে স্ত্রী পছন্দ করে না স্বামীকে, এবং তার অবশ্যই ধর্মীয় কারণ হতে হবে, ধর্মীয় কারণ হবে। এই জন্য যদি হয় যে ও নামাজ পড়ে, দাড়ি রাখে, এই যে ধর্মীয় কারণ না, এইসব এইসব এই ক্ষেত্রে স্ত্রীদেরকে পৃথক করাই উচিত। তো যাই হোক, স্ত্রীর পক্ষ থেকে যদি প্রস্তাব আসে পৃথকের, এটার নামই হল খোলা, এবং করতে পারে। এটা ইসলাম, ইসলামের একটা যে সীমারেখা দিয়েছে অধিকারে, সেই সীমারেখার ভিতরকার এটাও একটা তাদের অধিকার যে স্বামীর সাথে সে খোলা করতে পারে। তবে কিভাবে বলবে, কোরআন শরীফের ভিতরে এ সম্পর্কে এসে গেছে, সূরা নিসার ভিতরে, সূরা বাকারার ভিতরে এসেছে, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, এসব এই আয়াত এসেছে। তারপরে فَإِنْ خِفْتُمْ أَنْ لَا يُقِيمَ حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ, অর্থাৎ এই হাদিসে বলা হচ্ছে, এই কোরআন আয়াতে বলা হচ্ছে যে যদি উভয়ের ভিতরে দ্বন্দ্ব মনোমালিন্য দেখা যায়, তাহলে মহিলা যদি ফিদিয়া দিয়ে তার থেকে পৃথক হয়ে যায় তো এতে কোনো অসুবিধা নেই। কোরআন বলতেছে পৃথক হয়ে যায় তো পৃথক হতে পারে, মহিলাকে এই অধিকার দেওয়া হয়। বলবে এভাবে বলবে যে আমার অমুক সম্পদ তোমাকে দিয়ে দিচ্ছি, এই সম্পদের বিনিময়ে তুমি আমাকে তালাক দিয়ে দাও, ছেড়ে দাও, এটাকে বলা হয় খোলা। এটা স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে বলা হবে যে আমি তোমার থেকে পৃথক হয়ে যেতে চাই, তুমি কি চাও, আমি তোমার থেকে যে সম্পদ পেয়েছিলাম ওই সম্পদ আমি ফেরত দিয়ে দিলাম, কিন্তু তুমি আমাকে পৃথক করে দাও। তখন এই ক্ষেত্রে স্বামী যদি তার প্রস্তাব মানে তাহলে বলবে খালা আতু, খালা আতু আনকি, মানে তোমার থেকে আমি পৃথক হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম, তোমাকে মুক্ত করে দিলাম। এই যে কথাটা, এটাকে বলা হয় খোলা। এই যে স্বামী বলল, এটার নাম হলো খোলা। এই এক কথাটি শেষ, দাম্পত্য জীবন শেষ হয়ে গেল। এরপরে এটা অন্য যে কোনো সময় দিতে পারে, তহুরের সময় অর্থাৎ পবিত্র অবস্থা এবং হায়েজ অবস্থা উভয় অবস্থায় দিতে পারে, খোলা করতে পারে। কিন্তু তালাকের ব্যাপারে হলো শুধুমাত্র পবিত্র অবস্থায় দিতে হবে। স্ত্রীর প্রস্তাবে যদি বলে যে হ্যাঁ তোমাকে ছেড়ে দিলাম, তাহলে এটার নাম হয়ে গেল খোলা। আর স্বামী নিজের ইচ্ছায় যদি দেয় যে তোমাকে তালাক দিলাম, এটার নাম হলো তালাক। বুঝতে পেরেছেন? তো এটা কোনো বিনিময়ের মাধ্যমে হতে হবে, যেমন আল্লাহ রাসূলের যুগে ঘটেছিল বুখারি মুসলিমে হাদিস এসেছে, কাইস ইবনে সাবিত বিন কাইস ইবনে শাম্মাস নামে এক ব্যক্তি, তার স্ত্রী তাকে পছন্দ করত না। আল্লাহ রাসূলের কাছে স্ত্রী তার স্ত্রী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, কাইস ইবনে সাবিত বিন কাইস ইবনে শাম্মাস লোকটা তো ভালো, তার দিন ধর্ম ভালো, চরিত্র ভালো, কিন্তু আমার মন বসে না তার সাথে। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তোমাকে যে সাবেদ যে একটা বাগান দান করেছে ওই বাগানটা ফেরত দিবে তো? বলছে হ্যাঁ, আমি ফেরত দিতে রাজি আছি, কিন্তু ওর থেকে পৃথক হয়ে যেতে চাই। তখন আল্লাহ রাসূল সাবেদকে ডাকলেন, ডেকে বললো যে তুমি এই বাগান গ্রহণ করো আর তুমি তোমার স্ত্রীকে এক তালাক দিয়ে দাও, বাস এখানে এক তালাকই যথেষ্ট। বলে দিলেন আল্লাহ রাসূল যে এক তালাক দিয়ে দাও। তো খোলার ক্ষেত্রে এই শুধুমাত্র এক তালাক দিলেই পৃথক হয়ে গেল, এই হলো নিয়ম, এটা স্ত্রীরা করতে পারে। যদি স্বামী রাজি না হয়, প্রস্তাব দিল স্ত্রী কিন্তু রাজি হল না, তাহলে এই ক্ষেত্রে যারা কাজী রয়েছেন তাদের কাছে যেয়ে বলবে, কাজী এটাকে ছাড়িয়ে দেবে। ইসলামী রাষ্ট্রের যিনি কাজী রয়েছেন সে ব্যক্তি ছাড়িয়ে দিবে, তাদের ভিতরে পৃথক ঘোষণা করে দিবেন কাগজে লিখে দিয়ে। এই হলো খোলা তালাকের সিস্টেম ইসলামে।
এবারে প্রশ্ন, আমি হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আসরের নামাজের পর মসজিদে প্রবেশ করলে কোনো নামাজ পড়া যাবে না, আবার অন্য হাদিসের মাধ্যমে জানলাম যে মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তে হবে, এই দুই হাদিসের মধ্যে কোনটা অধিকতর সহি?
আসলে আপনার যিনি প্রশ্ন করেছেন প্রশ্নের প্রথম কথাটা ঠিক না, আসরের নামাজের পরে মসজিদে প্রবেশ করলে নামাজ নেই এই কথা নেই কোন হাদিসে। বরং আসরের নামাজের পরে কোন নামাজ নেই এরকম আছে। আপনি প্রশ্নের ভিতরে উল্লেখ করেছেন আসরের নামাজের পরে মসজিদে ঢুকলে কোনো নামাজ নেই, এটা অতিরিক্ত। বরং কথাটা হবে আসরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ নেই, বুঝেছেন? সূর্য ডুবা পর্যন্ত, হ্যাঁ সূর্য ডুবা পর্যন্ত কোনো নামাজ নেই, কিন্তু যদি মসজিদে প্রবেশ করে তাহলে নামাজ আছে। মসজিদে যদি প্রবেশ করে সূর্য ডুবার পূর্বে আসরের নামাজের পরে তাহলে নামাজ আছে। যে সমস্ত নিষিদ্ধ সময় আছে, যেমন সূর্য ওঠার সময়, তারপরে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এমনিভাবে মাগরিবের পর, না তোবা, আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, ঠিক সূর্য যখন মাথার উপরে সময়, এগুলো হলো নিষিদ্ধ সময়। তবে এগুলো হলো স্বাভাবিক নফল নামাজ যেগুলো আছে, এগুলো নফল নামাজ দুই প্রকার, একটা হলো কারণ বিজড়িত, একটা হলো কারণ বিবর্জিত। যে সমস্ত নফল নামাজ কারণ বিবর্জিত সেগুলো এই নিষিদ্ধ সময়ে পড়া যাবে না, কিন্তু কারণ জড়িত যদি নামাজ হয় যখনই কারণ পাওয়া যাবে তখনই পড়তে হবে, তখনই পড়তে পারেন। যেমন আপনি তোয়াফ করতেছেন, সাত তোয়াফ শেষ করলেন আসরের পর, তোয়াফের শেষে দুরাকাত নামাজ পড়েন। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি বসতে চাও তাহলে দুরাকাত নামাজ না পড়ে যাতে না বসো। তো মসজিদে বসা যখন পাওয়া যাবে তখনই দুরাকাত নামাজও পাওয়া যাবে, সেটা যখনই হোক, বসার সাথে সম্পর্ক এটা, ওটা নামাজ হলো তোয়াফের সাথে সম্পর্ক। এই সম্পর্ক বিজড়িত নামাজ যেগুলো রয়েছে সেই নামাজগুলো যখনই কারণ পাওয়া যাবে তখনই পড়তে হবেন, আর যেগুলো নামাজ কোনো সম্পর্ক নেই, এমনি আপনি আসরের নামাজের পরে বসে কোরআন পড়তেছেন, হঠাৎ করে এখন নফল পড়বেন, এটা চলবে না, এটা হলো কারণ বিবর্জিত নামাজ। বুঝতে পেরেছেন? কারণ বিজড়িত নামাজ যখনই কারণ পাওয়া যাবে তখনই আপনি কারণে পড়বেন, আর কারণ বিবর্জিত নামাজ যেগুলো এই নিষিদ্ধ অর্থে পড়তে পারবেন না। কোন যুক্তিতে পড়বেন আপনি? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনি চুপ থাকেন, নীরব থাকেন, নামাজ পড়বেন না। এই হলো এই সম্পর্কে ফয়সালা। কাজেই আপনি এখন যখনই ঢুকতে চাইবেন মসজিদে, সেটা ফজরের পর নামাজ পড়ে আবার ঢুকবেন, যখন উজু করে দুরাকাত নামাজ পড়ে বসবেন। এমনিভাবে আসরের পরে যদি আপনি মসজিদে ঢুকে বসতে চান দুরাকাত পড়ে বসেন, কিন্তু আগে থেকেই যদি বসা থাকেন তাহলে পড়তে পারবেন না, তখন নিষেধ।
শ্বশুরের জমি বন্ধক রেখে জামাই টাকা নিয়েছে, কথা ছিল জামাই টাকা দিয়ে জমি মুক্ত করে দিবেন, কিন্তু জামাই তার ওয়াদা রক্ষা করছেন না, শ্বশুরের তেমন কোন উপার্জন নাই, বৃদ্ধ লোক, সে তার ছেলেদের উপর অনেকটা নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে, ছেলেদের জাকাতের টাকা দিয়ে উক্ত জমি করজ মুক্ত করলে দলিল ভিত্তিক ছেলেদের জাকাত আদায় হবে কিনা এবং এটা বৈধ হবে কিনা?
বন্ধকের ব্যাপারে তো বিস্তারিত আলোচনা শুনেছেন, এরপরে কথা হলো এই বন্ধক ছাড়ানোর জন্য পিতাকে জাকাতের টাকা এটা দেওয়া যাবে না, কারণ পিতা হলো তার পাওয়ার হলো অন্যরকম, সে জাকাত খাবে না, আপনার মূল ধন সে পাওয়ার উপযোগী বা মূল ধন সে খাবে, মূল ধনেরই সে হকদার, কাজে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না, বরং এমনি আপনার কাছ থেকে সে অধিকার রাখে, যদি চাই তাহলে আপনাকে দিতে হবে, যদি আপনি অর্থশালী হয়ে থাকেন, সে যদি বন্ধকের জমি ছাড়াতে চাই তাহলে আপনাকে দিতে হবে যদি টাকার মালিক আপনি হন। এই হলো এই সম্পর্কে ফয়সালা। আজকের মতো আর দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে কিংবা আবার যখন আমরা খাস করব এরকম ভাবে প্রশ্নোত্তরের জন্য, তখন আবার আপনাদের এই বাদ বাকি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখান থেকে আমরা সমাপ্ত করতেছি, এবং এই যে ক্যাসেট গুলো হচ্ছে ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে পেয়ে যান। স্টুডিও তো খুব ভিড়, মানে প্রদর্শনী চলছে, তারা প্রদর্শনীর প্রস্তুতির জন্য ব্যস্ত। আল্লাহ আমরা এই মজলিসের ভিতরে, এই জালসার ভিতরে যা কিছু শুনলাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।